রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, অনুষ্ঠান দেখছেন, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আমরা মোবালিকে দাওয়াত ইসলামী থেকে হামদে বাড়ি তালা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। আর সাথে আজকে দীর্ঘ সময় আমরা একটি বিষয় রেখেছি আলোচনা করার জন্য, অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি অনেক বিষয় আমাদের আজকের অনুষ্ঠান থেকেও জানা সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রায় সময় কথা বলতে গিয়ে ছোটদের সাথে বা নিজের অফিসের কর্মচারী হোক বা বিভিন্ন ক্ষেত্রে একটি শব্দ কিন্তু ইউজ করি, ব্যবহার করি কথার মধ্যে, এখনও সময় আছে। এই শব্দটা যখন আপনি রাগের সাথে বলবেন, এখনও সময় আছে, তখন এই শব্দটা ব্যবহার হবে কাউকে শাসন করার ক্ষেত্রে। আপনার ছোট বা আপনার স্টুডেন্ট, আপনার ছাত্র বা আপনার কর্মচারী, আপনি যখন এই শব্দটা তাদের সাথে রাগের মাথায় ইউজ করবেন, ব্যবহার করবেন, তখন কিন্তু এটা শাসনের ক্ষেত্রে চলে আসবে, এখনও সময় আছে, ভালো হয়ে যাও। এরপরে যখন আমরা এই ভাষাটাকেই, এই শব্দটাকেই যখন নম্রভাবে ব্যবহার করব, যে কোনো ওলামা ইকরামের কাছে যাই, কোনো পীর মাশায়েখের কাছে গিয়ে নিজের ইবাদত বা আমল বা গুনাহের কথা প্রকাশ করি, যে আমার তো আমলের কোনো নাম নিশানাও নেই, আমি তো গুনাহে ডুবে গেছি, তখন ওই পীর মাশায়েখ বা ওলামা ইকরাম যদি আপনাকে এই নসিহতটা করে, এখনও সময় আছে, নিজেকে শুধরে নাও, এখনও সময় আছে, ইবাদতের মধ্যে লেগে যাও। আরেক জায়গাতে শয়তান এই শব্দটাকে ইউজ করে আমাদেরকে বেঁচে থাকার অনেক বড় আশা দেখায়। শয়তান আমাদেরকে মাঝে মধ্যে বলে, এখনও সময় আছে, ইবাদত তো পরেও করা যাবে, দাড়ি পরেও রাখা যাবে, নামাজ পরেও পড়া যাবে, হজ করার আরও সময় আছে। অর্থাৎ শয়তান যদি যখন আমাদেরকে বলে এখনও সময় আছে, তখন আমাদের আশা, বেঁচে থাকার আশাটা আরও বেড়ে যায়, তখন মানুষ নির্দ্বিধায় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই যে শব্দটি এখনও সময় আছে, হয়তোবা ছোট একটি শব্দ, এখনও সময় আছে, এর বিস্তারিত, এর আলোচনা, এর কথা অনেক বড়। আজকের বিষয় আমরা এটাই রেখেছি, এখনও সময় আছে, জানবো আজকের অনুষ্ঠান থেকে, শিখবো সময় কার হাতে আছে, কার হাতে নেই, কোন কাজে কোন সময় আমরা ব্যবহার করবো ইনশা আল্লাহ তালা। আলোচনায় যাওয়ার পূর্বেই নাতখা ইসলাম থেকে আমরা হামদে বাড়ি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রাণ প্রিয় ভাইর এবং মদিনা চ্যানেল বাংলার দর্শক বিন্দু, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসুন সকলে মিলে দূরে দূরে পাক পাঠ করে নিই।
সাল্লাল্লাহু আলাইহি رسول الله وسلم عليك يا حبيب الله پڑھن صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا الحبيب اللهم سلم عليك يا حبيب الله. الله 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 هو الله 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 هو الله. بندہ کے خاموں کو رو رحمت خدا تمہار بندہ کے خاموں کو رو رحمت خدا تمہار لا تقنط سنے چھ لا تقنط سنے چھ قرآن امرا تمہار اللہ 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 ہو اللہ. بنچی تو تھکبو کینو من بھورے امرانے بو بنچی تو تھکبو کینو من بھورے امرانے بو دیالو اللہ تمہیں بھی کرے امرا تمہار دیالو اللہ تمہیں بھی کرے امرا تمہار اللہ 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 ہو اللہ 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 ہو اللہ ہو اللہ اللہ ہو اللہ 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 ہو اللہ. مومن مسلمان امرا بولبو جے شتو کتھا مومن مسلمان امرا بولبو جے شتو کتھا پریو نبیر امت بھی کرے مولا تمہار پریو نبیر امت بھی کرے مولا تمہار اللہ 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 ہو اللہ 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 ہو اللہ. شمس و ضحا محمد بدر و دجا محمد شمس و ضحا محمد بدر و دجا محمد شربو شریشٹو نبی پریو خدا تمہار شربو شریشٹو نبی پریو خدا تمہار اللہ 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 ہو اللہ 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 ہو اللہ ہو اللہ اللہ ہو اللہ 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 ہو اللہ.
اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم. الحمدللہ হামদে বাড়ি তালা শুনছিলাম আমরা শোয়েব আত্তারি ভাই থেকে। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনাদেরকে শুনিয়েছি, এখনো সময় আছে। তো যারা চাচ্ছেন কি আজকের বিষয় সম্পর্কে আমাদেরকে কিছু কথা বলবেন বা অভিমত জানাবেন, অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু একটি ভিডিও প্যাকেজ আপনাদেরকে দেখাবো যা আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। অভিমত আপনারা দিয়েছেন দাওয়াত ইসলামী সম্পর্কে, মাদানী কাফলা সম্পর্কে, মাদানী চ্যানেল সম্পর্কে, আমির আহলে সুন্নাত সম্পর্কে, তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সময় মতো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আজকে সিনিয়র দুজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন, আমাদের রিয়াজ আত্তারি ভাই আছেন এবং ইমরান ভাইকে আমরা একসাথে পেয়েছি আজকের স্টুডিওতে ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই যদি রিয়াজ ভাইয়ের কাছে আসি আজকের বিষয় নিয়ে, এখনো তো সময় আছে।
মানব জাতিকে সৃষ্টি করেছেন নিজের ইবাদতের জন্য, এই যে বিষয়ে এখনো সময় আছে। অনেক সময় দেখা যায় মানুষ এই কথা উপর ভিত্তি করে অলসতার শিকার হয়ে যায়।
জি,
যখন মানুষ এই কথার উপর ভিত্তি করে অলসতার শিকার হয়ে যায় তখন নিজের পরকালকে ধ্বংস করে ফেলে। শুধু পরকাল নয়, তার দুনিয়ার পার্থিব জীবনকেও বিনষ্ট করে ফেলে। বারবার আপনি পূর্বে বলেছেন শয়তান এই বিষয়টাকে কিন্তু অনেক বড় জাল হিসাবে মানুষের মাঝে কিন্তু প্রয়োগ করে।
জি,
এরকম কথার জাল বিছিয়ে দেয়, বিদায় দেখা যায় যে মানুষ অলসতার শিকার হয়ে যায়, খারাপ কাজে নিয়োজিত। তো মাইন্ড এটা বানায় যে এখনো তো সময় আছে, পরে ভালো হয়ে যাব। গুনাহ করেছে, তবা করার সুযোগ থাকা সত্ত্বেও যে পরে তবা করে নেব, এখন তো বয়স আছে। এমনিভাবে পার্থিব জীবন কেউ যদি নেই, উন্নতি করার সময় রয়েছে, সুযোগ রয়েছে, কিন্তু এখনো সময় আছে। অর্থাৎ এই বিষয়টি অনেক সময় যারা দুনিয়াদার ব্যক্তি তারা এই কথার কারণে কিন্তু অলসতার শিকার হয়ে যায়। কিন্তু আল্লাহওয়ালারা যারা, যাদের চিন্তাধারা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টি পাওয়া, পরকালের প্রস্তুতি নেয়া, পরকালের যে জীবন রয়েছে, পরকালের যে হায়াত সেটাকে সুন্দরভাবে গড়ে তোলা, যাদের এই উদ্দেশ্য রয়েছে, তখন তারা এখনো সময় আছে ইবাদত করার, এখনো সময় আছে আল্লাহ তাআলা জিকির করার, আল্লাহ তাআলাকে রাজি করার, সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমল করার। অর্থাৎ এই কথা দ্বারা কিন্তু তারা নিজেকে ইবাদতের মধ্যে নিয়োজিত রাখে। সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, আর অবসর সময় আরও একটি বড় নেয়ামত যদি কাজে লাগানো হয়।
কাজে লাগানো
যায়, যদি কাজে যদি লাগানো না হয় তাহলে সেটি আমার কোনো কাজে আসেনি। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা আলম নাশরাহ এর 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। এর আয়াতের তর্জমা কঞ্জুল ইরফানের মধ্যে এরকম লেখা হয়েছে, অতএব যখন আপনি অবসর হবেন তখন পরিশ্রম করুন। এই আয়াতের তাফসিরের মধ্যে লেখা রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করেছেন, আপনি যখন অবসর হবেন তখন এর দ্বারা উদ্দেশ্য নামাজ থেকে যখন অবসর হবেন আপনি দুয়ার মধ্যে পরিশ্রম করুন, দুয়ার মধ্যে নিয়োজিত রাখুন। আরেকটি হচ্ছে অবসর সময়কে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার কাজের মধ্যে লাগিয়ে দেয়া, এটা অনেক বড় একটি নেয়ামত এবং নিজের আখরাতের প্রস্তুতি নেবার মধ্যে একটি অন্যতম মাধ্যম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর একটি হাদিসে মুবারকা হয়তোবা আমরা বারংবার শুনেছি, কিন্তু এই হাদিসে মুবারকার মধ্যে গোটা জীবনকে আমরা কিভাবে পরিচালনা করব, নিজের আখরাতের প্রস্তুতি কোন কোন বিষয়ে আমরা নিতে পারি, সেই হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উল্লেখ করেছেন, উৎসাহ প্রদান করেছেন এবং তার মূল্যায়ন বুঝিয়েছেন যে যে নেয়ামত তুমি জীবনে পাচ্ছ এই নেয়ামতের কত তোমার কাছে মূল্যায়ন রয়েছে এবং কিভাবে মূল্যায়ন করলে তুমি আখেরাতের প্রস্তুতি নিতে তোমার সহজ হবে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে পাঁচটি জিনিসের পূর্বে পাঁচ জিনিসকে মূল্যায়ন করো। এক নম্বর হচ্ছে যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যের পূর্বে,
সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতার আশার পূর্বে, স্বচ্ছলতাকে মূল্যায়ন করো দারিদ্রতার আশার পূর্বে, অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে, এবং জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে।
আল্লাহ,
এই হাদিসে পাক দ্বারা যদি আমরা এটা ইয়ে করি যে যৌবনকে সময় রয়েছে, যৌবনকে কাজে
লাগানো,
তো সময় থাকার পরেও যদি যৌবনকে কাজে না লাগিয়ে দিই তাহলে যখন বার্ধক্যে পৌঁছে যাব তখন আফসোস করা ছাড়া, অনুতপ্ত হওয়া ছাড়া আর কিছুই থাকবে না, তখন হায় হতাশ করতে হবে, হায় যৌবন আমি পেয়েছিলাম, এই যৌবনে আমি অনেক কিছু করতে পারতাম পরকালের জন্য, না আমি পার্থিব জীবনের কিছু করতে পারলাম না পরকালের জন্য কিছু করতে পারলাম, বার্ধকে ইচ্ছে থাকার পরেও কিছু করা সম্ভব নয়, যেহেতু দেহের শক্তি সেরকম নেই, কেন দেহ শক্তি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আর এই নিয়ামতের মাধ্যমে কিন্তু আমরা ইবাদত সহজভাবে করতে পারি। তো যৌবন কালকে যদি আমরা মূল্যায়ন করে এটাকে যদি কাজে না লাগিয়ে দিই তাহলে দেখা যাবে যে বার্ধক্যে যখন আমরা পৌঁছে যাব তখন হায় হতাশ করতে হবে, এবং জীবনের যে একটা যাকে বলা হয় সময় অতিবাহিত হলো, যৌবন তো রয়েছে এমন যে যৌবনে বান্দা যখন ইবাদত করে আল্লাহ তাআলা যৌবনের ইবাদতকে পছন্দ করে।
সুবহানাল্লাহ,
যৌবন এমন একটি নিয়ামত যাকে বলা হয়েছে, বান্দা যৌবনকালে যা ইবাদত করে
আল্লাহ
বার্ধক্যে পৌঁছে যাওয়ার পর সে ইবাদত যদি হাতছাড়া হয়ে যায় বা অলসতার শিকার হয়ে যায় বার্ধক্যের কারণে, তাহলে যৌবনের ওই সকল ইবাদতের স্বভাব আল্লাহ তাআলা আমল নামায় লিখে।
আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ।
এইজন্য যৌবন যাদের রয়েছে এটাই হচ্ছে সময় কাজে লাগানোর,
কাজে লাগানোর এখনই ভালো একটি সময়, আর এই সময়কে কাজে লাগাতে হবে, তবে শয়তানের ধোকায় পরে নিজের এই সময়কে যেন আমরা অন্য অন্য দিকে ব্যয় না করি।
মুস্তাফা রাজা খান আলী রহমতুর রহমান, উনি যখন যৌবনকাল ছিল, এই পঙ্ক্তি দ্বারা এটা বোঝা যায় উনি লিখেছেন যৌবনকালে, তিনি লিখেছেন, রিয়াজত কে ইহি দিন হে বুড়হাপে মে কহা হিম্মত, জো কুছ করনা হো আব কর লো আবি নূরি জওয়া তুম হো। তো তিনি যখন যৌবনকালে পৌঁছলেন তখন এটাই বললেন যে রিয়াজত করার এটাই সময় রয়েছে, ইবাদত করার এটাই সময় রয়েছে, হে নূরি তুমি এখন যুবক,
যুবক
যা করার ইবাদত রিয়াজত
এখনই করে না।
এই নসিহত মূলক পঙ্ক্তি দ্বারা আমাদেরকে নসিহত
অর্জন করতে হয়, গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। ইমরান ভাই আমাদের সাথে আছেন, ইমরান ভাই এখনো তো সময় আছে,
সময় আছে। এই বিষয়টাকে কেন্দ্র করে মানুষ, অধিকাংশ মানুষ নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যেটা শুরুতে ইঙ্গিত দিয়েছেন আমাদের রিয়াজ ভাই। শেখ সাদী রহমতুল্লাহ তাআলা গেলেই ওনার কিতাবে তিনি ওই সকল মানুষকে উদ্দেশ্য করে যারা নিজেকে বলে যে এখনও সময় বাকি আছে, তাদের মূল্যবান সময়কে যারা বরবাদ করে দিচ্ছে তাদের জন্য খুবই শিক্ষণীয় একটি ঘটনা তিনি লেখেন। ইনশাআল্লাহ হয়তো এই ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় হবে, এবং আমরা সময়কে সঠিক ব্যবহার করে আমরা ইবাদতের দিকে আমরা আসতে পারবো। তিনি লেখেন যে কোনো একজন কৃষক, তিনি কাজের উদ্দেশ্যে যখন জমিনে গেলেন, তো সেখানে জমিনে কাজ করতে গিয়ে তিনি একটি ছোট্ট একটা পাথর পেলেন।
আচ্ছা,
আমি খুব সংক্ষেপে আনার চেষ্টা করতেছি। ওই পাথর নিয়ে যখন ঘরে গেলেন, দেখতে লাগলেন ওই পাথর রাতের বেলায় আলো দিচ্ছে।
আচ্ছা,
তো পাশের বাড়ির কোন একজন মহিলা এসে জিজ্ঞাসা করলো যে তোমাদের ঘরে রাতের বেলায় বাতি জ্বালানো থাকে, তোমাদের ঘর আলোকিত থাকে, কারণ কি? তখন তারা বলল যে আমাদের ঘরে তো বাতি জ্বালানো থাকে না, বরং এই পাথর যা রাতের বেলা কি হয়, আলোকিত,
আলো দেয়,
আলো দেয়। রাত যত গভীর হয় তত এর থেকে আলো বের হতে থাকে। ওই মহিলা পরামর্শ দিল একটা কাজ করা হোক, এই পাথরটাকে স্বর্ণকারকে দেখানো হোক। যখন স্বর্ণকারকে দেখানো হলো তখন সে বলল যে এটা সাধারণ কোনো পাথর না, এটা একটা অমূল্য একটা পাথর, এটার মূল্য দেওয়ার মতো ক্যাপাসিটি আমার কাছে নাই, আপনি গিয়ে আপনার ঘরে যিনি পুরুষ রয়েছে তাকে গিয়ে বলুন যাতে করে বাদশার কাছে নিয়ে যায়।
আচ্ছা,
বাদশার কাছে যখন এই পাথরটা দেখানো হলো, ওই বাদশা বলল যে এটা এমন একটি পাথর, এই পাথরের মূল্য আমার পক্ষে দেওয়া সম্ভব না। তো কৃষক বলল, যদি এ পাথরের মূল আপনিই দিতে না পারেন তা আমি পাথর দিয়ে করব কি? তা বাদশাহ একটা বলল যে আমি তোমাকে কিছু সময় দিচ্ছি, তোমাকে কিছু সময় সুযোগ আমি তোমাকে দিচ্ছি, এ পাথরটা তুমি আমাকে দিয়ে দাও, বিনিময়ে তুমি আজকে সারা দিন আমার রাজ্যে অবস্থান করবে, তোমার যা ইচ্ছা তা তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে। ওই চুক্তি মোতাবেক কৃষক যখন রাজপ্রসাদে প্রবেশ করলেন, শুরুতেই দেখতে পেলেন মূল্যবান বাদশার জিনিসপত্র, বললেন যে আমি এটাও নেব, এখনো সময় আছে, এটাও নেব, এখনো সময় আছে, কেন
দেখতে আছে আর ঘুরতে আছে,
ঘুরতে আছে। এবং তার মন থেকে একটা শব্দ বের হচ্ছে যে এখনো সময় আছে, কেন যেহেতু সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সময় এখনো কি বাকি আছে। যত ভিতরে প্রবেশ করে তত বাদশার রাজকীয় অবস্থা দেখে তার স্বপ্ন আরো কি বাড়তে থাকে, এটাও নেব, এটাও নেব, এটাও নেব, কিন্তু এখনো সময় আছে। একেবারে যখন ঘরের ওই রাজপ্রাসাদে যখন একেবারে ভিতরে প্রবেশ করলেন, সেখানে বাদশার রাজকীয় খাট যেখানে সে আরাম করত, ওই খাট হতে যখন দৃষ্টি পড়ল এবং যখন সেটাকে স্পর্শ করল, দেখলো যে খুবই রাজকীয়, খুবই আরামদায়ক, এখনো সময় আছে, আমি কিছু আরাম করিনি। এই এখনো সময় আছে আমি কিছু আরাম করিনি, আরাম করতে গিয়ে তার সেখানে সম্পূর্ণ টাইম ওই ঘুমের মধ্যে নিদ্রার মধ্যে চলে গেল।
আল্লাহ আল্লাহ,
কিন্তু সময় তো শেষ,
সময় তো শেষ।
এতক্ষণ সে বলতে লাগলো এখনো সময় আছে, কিন্তু ওই সময় শেষ।
আচ্ছা,
হাত ছাড়া যখন হয়ে গেল, বাদশাহ তার সিপাহীকে বলল তাকে ধরে নিয়ে আস এবং ঘাট ধাক্কা দিয়ে আমার রাজ্য থেকে বের করে দাও। যখন তাকে বের করে দিচ্ছে, ওই সময় সে একটা মাত্র ফরিয়াদ করল, বাদশাহকে বলল যে আমাকে কিছু সময় দেওয়া হোক, আমাকে কিছু সময় দেওয়া হোক, যাতে আমি কিছু না কিছু আমি এখান থেকে কিনে যেতে পারি, কেন আমি তো আমার সময়কে বরবাদ করে দিয়েছি। তখন বাদশাহ বলল না, তোমার সাথে আমার যে চুক্তি, তোমাকে কোনো সময় দেওয়া যাবে না, তোমাকে এখন বের হয়ে যেতে হবে। শেখ সাদী রহমতুল্লাহ তাআলা গিলেই এই ঘটনা ওনার কিতাবে লিখে জগতের মানুষকে যে নসিহত তিনি করলেন, মালাকুল মউত আজরাইল আলাইহি সালাতু ওয়াসালাম আমাদের পিছনে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাকে আপনাকে একটা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, যাতে করে আমরা কিছু অর্জন করতে পারি, নেক আমল করতে পারি। যখন সময় শেষ হয়ে যাবে, আমাকে আপনাকে মুহূর্তের মধ্যে আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, যে আমি কিছুই করতে পারলাম না, এখন আমাকে চলে যেতে হচ্ছে। তো ওই সময় কোনো মানুষের আফসোস তার কোনো কাজে আসবে না। এখানে মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রতিটি মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটা আক্ষেপ করবে, একটি কথা বলবে, যা কোরআনুল করিমের 28 পারা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে এসেছে। মানুষ ইন্তেকালের পরে যেটা বলবে, দীর্ঘ আয়াতের একটা অংশ, হে আমার প্রতিপালক, তুমি আমাকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলে না? অবকাশ মানে সুযোগ। আমি কিছু সাদেকা করতাম এবং নিজেকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করে নিতাম। প্রতিটা মানুষ মৃত্যুর পরে সে নিজেই বলবে। এখন যদি আমাদের চ্যানেলে দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা যারা আজকে রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠানের সঙ্গে, আমি নিজেকে প্রশ্ন করি যে এখন আমার হাতে সময়, এখন আমার ইন্তেকাল হয় নাই, আমি এখনো জীবিত, আল্লাহ তাআলা আমাকে সময় দিয়েছে, এখন এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। এই সুযোগটাকে যদি বলি এখনো সময় আছে, এখনো সময় আছে, পরে করে নেব, এখনো সময় আছে, এই এখনো সময় আছে বলা অনেক লোক মুহূর্তের মধ্যে কবরে চলে গেছে।
এক মুহূর্ত সময় আর তার হাতে থাকে না, হয়তো বা মনে মনে ভাবে যে হ্যাঁ সময় তো এখনো আছে। এটা প্রতিটা ক্ষেত্রেই হয়, যেমন ইবাদতের ক্ষেত্রে হয় বা দুনিয়াবী ক্ষেত্রে হয়, এখনো সময় আমার হাতে আছে। আর ইমরান ভাই যে ঘটনা শোনালেন, আসলেই অলসতার মধ্যে যখন মানুষ পড়ে যায় আর এটা ভাবে কি এখনো তো সময় আছে, তার পরবর্তী টাইমগুলো বা শেষ মুহূর্ত তার এমনই ঘটে। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো, এরপর ইনশাল্লাহ তালা আবারও আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের অনুষ্ঠানের শুরুতে তো খাম শুনিয়েছেন সৈয়দ ভাই, নাচ শুনিয়ে দিন আমাদেরকে। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم
صلي على رسول
شفيعنا صلي على محمد لگچے ایمون ہوئی تو نبی ڈکبے بن مدینہ مورے لگچے ایمون ہوئی تو نبی ڈکبے بن مدینہ مورے لگچے ایمون ہوئی تو نبی ڈکبے مدینہ مورے یا کا لگچے ایمون ہوئی تو نبی ڈکبے مدینہ مورے ریدوئی بیٹھا دیکھا بو آمی تارے گیئے شیطا ریدوئی بیٹھا دیکھا بو آمی تارے چان دیبین مون دویار نجور مور پانے آقا تینی جو دی چان دیبین مون دویار نجور مور پانے چوکے دھارائی بوئی بینو دیلی ہوئی تو بیرو رو بھارے چوکیر دھارائی بوئی بینو دیلی ہوئی تو بیرو رو بھارے موران جینو ہائی گو آمار شبوج گمبا جیر نیچے آکا موران جینو ہائی گو آمار شبوج گمبا جیر نیچے شیدر بار چھیڑے گربوں کو تو دارے دارے شاہی شیدر بار چھیڑے لگچے ایمان ہائی تو نبی ڈکبین مدینہ مورے گیئے شیطان ریدوئی بیٹھا دیکھا بو آمی تارے
صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم। কয়েকটা এস এম এস পরে দর্শকের আর কিছু কমেন্টসও পড়বো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আলোচনায় ফিরব। আবারও আমাদেরকে একজন SMS করেছেন, হুজুর কিশোরগঞ্জ থেকে বলছি আমি, আমার মাদানী চ্যানেল ভালো লাগে, রহমতপূর্ণ প্রবাদ আরও ভালো লাগে, অনেক কিছু শিখেছি, আমার জন্য দোয়া করবেন। আমার পরিবারের সবাই এই চ্যানেল দেখি, খুব সুন্দর বিষয় রেখেছেন, এখনও সময় আছে, সত্যি এখন থেকে আমাদেরকে তওবা করতে হবে, দোয়া চাই হুজুর। আল্লাহ তাআলা ভালো রাখুক, আমরা যেন নিজের সময়কে কাজে লাগাতে পারি, আর সময় আছে এটা ভেবে যেন আমরা অলসতার মধ্যে না থাকি, অলসতা না করি, ভালো কাজের মধ্যে যেন নিজের সময়কে ব্যবহার করতে পারি। আর একজন গাজীপুর থেকে আমাদেরকে SMS করলেন, আমি একটি নাতে রসুল শুনতে চাই, তা হলো খোদার সৃষ্টি, এমন একটি নাতে রসুল তিনি শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন আমাদেরকে SMS করলেন চট্টগ্রাম ফটিকছড়ি থেকে, তিনি বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এখনও সময় আছে, এই বিষয়টা বিশেষ করে আমরা যারা যুবক আছি আমাদের মধ্যে বেশি কাজ করে। সকালবেলা উঠে আম্মু বারবার নাস্তার জন্য ডাকে, আর বারবার ঘড়ির টাইম দেখি আর বলি এখনও সময় আছে, একটু পরে উঠি, একটু পরে উঠি। যখন স্কুল কলেজের সময় হয়ে যায় বারবার ঘড়ির টাইম দেখি আর বলি এখনও সময় আছে,
এখনো
সময় আছে বলতে বলতে আমরা
অনেকের এদের নামাজ কাজা হয়ে যাচ্ছে।
হুম হুম, সময় আছে বলে, যেমন
ঘড়ি দেখে এখনো 20 মিনিট, যখন আবার বিছানা যখন চলে যায় দেখে যে
কাজা হয়ে গেছে। জি জি। এবার উনি অনেকগুলো উদাহরণ দিলেন এভাবে করে, যে মায়ের ডাক যখন আসে তখনও বলি সময় আছে একটু পরে আসতেছি, বা স্কুল কলেজের সময় হয়ে যায় তখনও বলি সময় আছে একটু পরে।
এর মধ্যে নিগরানের সুরা অনেক চমৎকার একটি ওনার বাণী রয়েছে।
আচ্ছা,
যখন আমি নিজে অ্যালার্ম লাগালাম যে আমি এতটাই উঠব, যখন ওই সময়ে গিয়ে অ্যালার্ম বাজতে শুরু করলো, তা আমি উঠি না কেন,
উঠি না কেন,
আমি নিজেই সময়টাকে নির্ধারণ করলাম এই এতটা বাজে আমি উঠে যাব। কিন্তু এরপরে ওঠার পরেও ওই অলসতার শিকার হয়ে বিছানার মধ্যে থাকে, দেখা যায় আমি যে জন্য টার্গেট নিয়ে একটা সময় নির্ধারণ করেছিলাম ওই সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে আমার সব কাজ পেন্ডিং হচ্ছে।
আচ্ছা রিয়াজ ভাই, ওই সময় ওই অ্যালার্ম বাজার পরে কিন্তু সে ঘুমাচ্ছে না, সে এমনি শুয়ে আছে,
এমনি শুয়ে আছে, এবং সেটার কারণে সারা দিনের যে শিডিউলটা একেবারে এলোমেলো হয়ে যাচ্ছে। আর এলোমেলো হয়ে যাওয়ার কারণে হয়তোবা এর প্রভাব চাকরিতে পড়ে, এর প্রভাব নিজের জীবনে পড়ে, পরিবারের উপর পড়ে, অর্থাৎ কোন না কোন আপনার পর্যায়ে গিয়ে ক্ষতি সাধন করছে যা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। কিন্তু যখন এই কাজটি পেন্ডিং হতে 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 পরিশেষে দেখা যায় যে বড় ধরনের ক্ষতি হয়ে যায়, তখন আমরা মাথায় হাত দিই। এই জন্য বড় ক্ষতি হওয়ার পূর্বে ছোট ক্ষতি আমরা যেন মেনে নিই, যে সামান্যতম ঘুমের ব্যাঘাত হবে আমি উঠে যাই,
উঠে যাই।
আচ্ছা, একটু উঠে গিয়ে যদি কেউ সাথে সাথে যদি সে ওযু করে নেয়, কিন্তু তার ওই যে ঘুমের যে ভাব
এটা ক্লিয়ার হয়ে যায়,
উনি যে আজকের কাজ আজকে করে নাও, কালকে অন্য কাজ হবে।
মাওলানা রুমি রাহমাতুল্লাহ তাআলা বলেছেন
এই বিষয়টা, যদি এটাকে যদি একটু ভালো করে কেউ সামনে রাখে যে আজকের কাজ, যে আমি আজকের যে আমার কাজগুলো আমার নিজ দায়িত্বে আছে, যেটা আমরা অলসতার কারণে হয়তো ছেড়ে দিচ্ছি, কোনো বাহানা দিয়ে ছেড়ে দিচ্ছি।
ইমরান ভাই চায় যে আমার আপনার পদ যেন উন্নতি হয়, প্রমোশন হয়, আবার নিজেদের চারজনের মাধ্যমে কথা বলে এতদিন ধরে আমি চাকরি করছি, আমার প্রমোশন হচ্ছে না, তো হয়তো বা কেউ স্যারকে কিছু বলে দিয়েছে আমার ব্যাপারে, হয়তো বা আমার পিছনে লেগে গিয়েছে, কিন্তু নিজের দিকে তাকাচ্ছে না যে স্যার আমাকে দিল এই কাজটা করে দাও, তো এখনো সময় আছে রেখে দিই, এটা করে দাও রেখে দিই, এই পেন্ডিং করতে করতে আমার যে আপনার যে ওই যাকে বলা হয় রিপোর্ট আমি নিজেই নষ্ট করে ফেললাম, আমার যে একটা কাজের দক্ষতা ছিল সেটি আমি অফিসে দেখাতে পারিনি, বিদায়, আমার প্রমোশন হচ্ছে না, সেদিকে কিন্তু আমরা তাকাই না। এই যে এই এখনো সময় আছে এই জিনিসটা কিন্তু মানুষকে অলস বানিয়ে।
একটা যে সাহেব জাকির ভাই,
জি,
সেটা হচ্ছে যে বেশ কিছুদিন আগে নিগরানের সুরার টাইম ম্যানেজমেন্ট যে প্রোগ্রামটা আল্লাহ তাআলা বরকত দিক, আমি প্রায় দীর্ঘক্ষণ উনি মানুষের যে টাইম, অনেকে বলে যে আমি টাইম পাচ্ছি না, তো প্রশ্ন করলে ভাই আপনি এই কাজটা করুন, আমার কাছে হাতে টাইম নেই,
সময়
নেই। তো উনি বললেন যে আপনার আপনাকে কখন আপনার টাইমটাকে শিডিউল মেনটেন করছেন, আপনি লেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তো যখন আপনি এইভাবে লিখে যখন টাইম শিডিউল করবেন আপনার হাতে সময় আর সময়,
আল্লাহ,
তখন দেখবেন জিকির করারও টাইম পাবেন, দুরুদ পড়ারও টাইম পাবেন, কোরআন তেলাওয়াত করারও টাইম পাবেন, এস্তারা আপনি নফল নামাজ পড়ারও কি
সময় অনেক সময় বেঁচে যাবে তখন আপনার আর আমার থেকে, যখন আমরা সময় মোতাবেক নিজেকে পরিচালনা করতে পারব।
ইসলামের শিক্ষাও দেখুন না সেটাই রয়েছে, আল্লাহ তাআলা ফজরের ওয়াক্ত, জোহরের ওয়াক্ত, আসর, মাগরিব, ইশা পাঁচ ওয়াক্তের নামাজের একটি টাইম দিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে। আর কোরআনুল করিমে বলা হয়েছে তোমাদের উপর সময় নির্ধারিত নামাজ ফরজ করা হয়েছে। তো এই যে ইসলামের একটি শিক্ষা, ডিসিপ্লিন এখানে শেখাচ্ছে যে আমরা প্রতিটি কাজকে যদি সময় মোতাবেক যদি করি তাহলে এটা আমার জন্য ফায়দা, আমার জন্য লাভ, অন্যথায় এটা আমার জন্যই ক্ষতি। না আমি পার্থিব জীবনে উন্নতি করতে পারবো, না পরকালে উন্নতি করতে পারবো,
কোনো লাভ নাই তাইলে এখানে। দর্শক শ্রোতার জন্য একটি ভিডিও প্যাকেজ রয়েছে আলহামদুলিল্লাহ, আমরা প্রায় সময় দেখি হয়ে থাকি আপনাদের অভিমত যে ভিডিওর মাধ্যমে আমরা পেয়েছি। আজকেও একটি ভিডিও প্যাকেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ইনশাআল্লাহ তাআলা, এরপরে আবারও ফিরবো অনুষ্ঠানে বিভিন্ন আলোচনা নিয়ে। জি আমাদেরকে ভিডিওটি দেখিয়ে দিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ, আমি মোহাম্মদ জাহিদ আলম, আমি ঢাকা থেকে আসছি, আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে ফাইন্যান্স ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে পড়ছি। আলহামদুলিল্লাহ আমরা এখন দাওয়াতে ইসলামীর শিক্ষার্থীদের তারবিয়াতি কোর্সে এসেছি ইস্তেমায়, এবং এখানে আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি যা আমরা আগে অবগত ছিলাম না। প্রায় যুবক হয়ে গেছি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক কিছুই জানি না। তো এখানে এসে আমরা অনেক কিছু শিখেছি, শুধু ফরজই নয়, ফরজ গোসল, ওযু এবং নামাজের নিয়ম সহ আমরা সুন্নত এবং মুস্তাহাবও শিখেছি। এখানে আলহামদুলিল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজ পড়ারও সৌভাগ্য হয়েছে। দর্শকদেরকে এটাই আহ্বান করব, অনুরোধ করব যে আপনারাও মাদানী পরিবেশে আসুন এবং দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিয়ে আমাদের ফরজ এবং সুন্নত আমলগুলো শিখে এর উপর আমল করি, এবং দাওয়াত ইসলামকে সঙ্গ দিয়ে আমরা এই উপহারটা নিয়ে আমরা নিজেকে মাদানী পরিবেশের সাথে রঙ্গিত করি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। একজন স্টুডেন্ট, তার কিছু অভিমত। আর তিন দিনের মাদানী কাফলাতে যাওয়ার পরে সে যা শিখলেন আর তার যা অভিমত ছিল সেটা আমাদের সাথে শেয়ার করলেন। যদি এভাবে করে ব্যক্তিগত অভিমত আমরা নিতে যাই, আল্লাহ চায় কি কত সময় আমাদের পার হয়ে যাবে এবার নিতে নিতে। মাদানী কাফলা
যে যৌবনকাল, যৌবনকালে কারো যদি এই মেন্টালিটি চলে আসে যে আমি কিছু শিখবো, কিছু জানবো, পরকালে প্রস্তুতি নিব, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। এই চিন্তা যৌবনকাল এমন যে মানুষ নিজেকে শুধরিয়ে নিতেও পারে, নিজেকে পথভ্রষ্টও করে নিতে পারে, নিজেকে খারাপও বানিয়ে নিতে পারে। তো এই যৌবনকালকে কেউ যদি নিজেকে ইবাদতের নিয়োজিত করে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যমূলক কাজে নিয়োজিত করে, তাহলে দেখা যায় এর উপকার কিন্তু বার্ধক্যে গিয়ে সে পায়।
রাইট।
আর যৌবনকালকে যারা বিনষ্ট করে ফেলে এর কিন্তু প্রভাব তার বার্ধক্যকালেও পৌঁছে যায়। আমরা যখন মাদানী কাফলাতে সফর করি, শিখা শেখানোর যখন আসর নিয়ে বসি, তখন দেখা যায় অনেক বৃদ্ধ লোক তারা আফসোস করে যে আমি মানে চেষ্টা করা সত্ত্বেও আমি এই জিনিসটি পারছি না। ইবাদতের ব্যাপারে বেলায় যখন শুনে, ফরজ ইলিমের ব্যাপারে যখন শুনে, তখন হায় হতাশ করে যে আমি কি করলাম, আমি তো শিখিনি। এখন চেষ্টাও চালিয়ে যাচ্ছে কিন্তু আমার সেভাবে কেন, সে সময় মানুষের বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়।
রাইট।
সে সময় দেখা যায় শত চেষ্টা করার পরেও আসে না। তো এই জন্য যৌবনকালকে যারা আমরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই অনুষ্ঠান দেখছি, আল্লাহ তাআলা যৌবনের নিয়ামত যে দান করেছেন, এখন সময় আছে, এটাকে আমরা কাজে লাগাই।
ইয়াস ভাই, আপনি বলতেছেন যে এখন সময় আছে, এখন সময় হচ্ছে টার্গেট ফিল আপ করার, মানে টার্গেট ফিল আপ করার মানে আমার যারা ইয়াং জেনারেশন, এখন হচ্ছে জীবনকে উজ্জ্বল করার টাইম। আপনি বলতেছেন এখন আপনি ইবাদতে লেগে যান, আমার টার্গেট আমি একটা অবস্থানে পৌঁছবো, আমার ডিগ্রি, আমার অনেক কিছু। আপনি যদি
অবস্থানে পৌঁছতে গিয়ে আরেকটা অবস্থানে পৌঁছে
যায়, এই সময় যদি আমি পরিশ্রম না করি, আমি এই সময় যদি ভালোভাবে যদি ওয়ার্ক না করি, পরিশ্রম না করি, তাহলে আমার ভবিষ্যতের কি অবস্থা হবে?
আচ্ছা ইমরান ভাই, ইসলাম দিন ইসলাম কোথায় পরিশ্রম করতে নিষেধ করেছে? হালাল রুজি কোথায় নিষেধ করেছে যে তোমরা করো না? বরং উৎসাহ প্রদান করা হয়েছে যে হালাল রুজি উপার্জন করা এটি ইবাদত।
রাইট।
কিন্তু আমরা হয়ে যায় কি, দুনিয়ামুখী যখন হয়ে যায়, দুনিয়ার লোভ লালসা যখন চলে আসে, তখনই দেখা যায় সেটা আমাদেরকে ক্ষতির দিকে ঢেলে দেয়। অন্যথায় সাহাবা ইকরামদের জীবনী পড়ুন, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী ছিলেন না, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তিনিও ব্যবসায়ী ছিলেন, বড় বড় সাহাবা ইকরাম উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি নাম করা ব্যবসায়ী।
জি জি জি।
আচ্ছা, তারপরে তাদের পরকালে প্রস্তুতি দেখুন কেমন নিয়েছেন। গসে পাক রহমতুল্লাহ তাআলা
তিনিও ব্যবসায়ী ছিলেন, কেমন প্রস্তুতি নিয়ে
এটার পাশাপাশি আখেরাতের প্রস্তুতি নেওয়া যায়?
জি জি, আলহামদুলিল্লাহ নেওয়া যায়, এটা তো নতুন কোনো কথা নয়। আমরা বুজুর্গানের দিনের আসলে কথা হচ্ছে আমি আইডিয়াল কাকে বানাচ্ছি, এটা হলো মূল বিষয়। আমি যদি নিজের আইডিয়াল এমন লোককে বানিয়ে নিই যারা আখরাতের প্রস্তুতি নিয়েছে এবং দুনিয়াতে তাদের সচ্ছলতা ছিল, এরকম ব্যক্তিকে যদি আইডিয়াল বানিয়ে নিই না আর তাদের জীবনী অধ্যয়ন করি, তাহলে সেটাকে সামনে রেখে নিজের জীবনকে যদি আমি পরিচালনা করি, তাহলে দেখা যাবে উভয় জগতে আমার আরামে শান্তিপূর্ণ কেটে যাবে।
জি জি জি, যেটা ইমরান ভাই তুলতে চেষ্টা করেছিলেন কি এখন মানুষের মধ্যে বা যুব সমাজের মধ্যে একটা ধ্যান ধারণা কি আমাকে একটা একটা পজিশনে গিয়ে আমাকে পৌঁছাতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে, ওয়ার্ক করতে হবে, আর আমার লাইফটা যেন আমি চেঞ্জ করতে পারি। হয়তো বা সবার মধ্যে এরকমের যে মন মানসিকতা নেই, আপনি কলেজের মধ্যে ঢুকেন, প্রতিটা কলেজের পাশে মসজিদ রয়েছে, কলেজ স্টুডেন্টরাই নামাজের সময় গিয়ে নামাজ পড়ছে, আপনি দেখেন ভ্যান চালক পরিশ্রমের কাজ করে, একজন কৃষক মাঠে কাজ করে, ওয়াক্ত মতো সে যেখানে জায়গা পাচ্ছে হয়তো মসজিদে, না হয়তো নিজের জায়গায় সে নামাজ আদায় করে নিচ্ছে। আপনি পরিশ্রম তো করবেন, কষ্ট তো করবেন, কলেজে তো লেখাপড়া করবেন, চাকরি করবেন, জব করবেন, যাই করবেন, কিন্তু পাশে আপনার আখেরাতের বা আপনার যে উদ্দেশ্য বা টার্গেট একটা কি আমাকে জান্নাত অর্জন করতে হবে, আমাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভ করতে হবে, নামাজের টাইমে ইবাদতের টাইমে ইবাদত আপনাকে আমাকে করতে হবে, পরিশ্রম করেন পাশাপাশি ইবাদতও করতে হবে। পরিশ্রম যেটা আছে নারায়ণগঞ্জের সাইডে যেটা আছে ফতুল্লাহ, এখানে রডের মিল আছে রিয়াজ ভাই, ওখানে যদি একবার কোনো ব্যক্তি নতুন কেউ ঢোকে ওখানে প্রবেশ করে, সে বলবে পৃথিবীর মধ্যে যদি পরিশ্রমের কোনো কাজ থাকে তবে এই রডের মিলের মধ্যে আছে। একদম আগুনে পুড়ে রডটা লাল হয়ে যায়, লোহার রড লাল হয়ে যায়, এটা চুলা থেকে যেটা আগুন আছে সেখান থেকে বের করতে হয়, বের করে সাইজ মোতাবেক সেটাকে কাটতে হয়, কেটে এরপরে ওটার স্থানে সেটাকে রাখতে হয়, আবার না হয়তো গাড়িতে উঠাতে হয়, আর আগুনের এত তাপ সেটার ভিতরে যেটা কল্পনার বাইরে,
মানুষের রং জ্বলে
যায়, রং জ্বলে যায়, এমন একটা পরিস্থিতি ওখানে। তো সেখানে কাজ করা কর্মচারীরাও নামাজ আদায় করছে, তারা যদি পারে এত কঠোর পরিশ্রম করে নিজের এই সময়কে তারপরও কাজে লাগায়, তো আমরা কেন পারবো না? আর যারা এই কথা বলি কি ইমরান ভাই, যারা এই কথা বলে কি আমার লাইফের কি হবে, আমার ভবিষ্যতের কি হবে, তারাই বেশি অবসর আর তারাই নামাজের মধ্যে অলস।
এখানে জাকির ভাই আমাদের একটা থিম একটা কাজ করে।
জি,
আমি যদি এখন যদি অলসতার মধ্যে থাকি, আমার এজ আমার বয়স যদি 40-50 হয়ে যায়, তাহলে ওই সময় চাইলে ডাক্তার হওয়া যাবে না। আমার এজ যদি 40-50 হয়ে যায়, আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না, লয়ার হতে পারবো না, আমি একজন ভালো ব্যবসায়ী হতে পারবো না। এখনই সুযোগ, এখনই সময় করার, করে নিই। কিন্তু যদি আমি একজন মুসলমান হিসাবে আমি কিভাবেই কল্পনা নিয়ে আমি বসে আছি যে আমি 40 বছর পরে মোত্তাকি হয়ে যাব, 50 বছরের সময় আল্লাহওয়ালা হয়ে যাব, এই যে থিমটা আমাদের প্রতিটা,
ওই পর্যন্ত বেঁচে না থাকি,
যদি আমি হায়াত না পাই,
হায়াত না পাই,
তো দুনিয়াবী ক্ষেত্রে আমার যে প্ল্যানিং যে আমি 25-30 এই বয়সটাকে, 20-30 এটাকে গুরুত্ব না দিলে তাহলে আমার লস হয়ে যাবে, আমি বড় কিছু হতে পারবো না। তো ওই ক্ষেত্রে তো আমি ভাবি যে আমার যে এখন যৌবনের যে সময়, এই সময়টাকে যদি আমি গুরুত্ব না দিয়ে আমি ইবাদত না করি, তো পরবর্তী ইবাদত করার সুযোগ নাও পাওয়া যেতে পারে,
নাও পাওয়া যেতে পারে, পাবো যে সেটারও, আর ওই বয়সেও যে মানুষ ধোকায় পড়ে না সেটাও বা কীভাবে বুঝবো? ওই বয়সের লোকেরা 50-60 বছর বয়সের লোকেরাও যে ধোকায় পড়ে না রিয়াজ ভাই, তারও বিশ্বাস কি আছে? হাজারো মানুষ এরকমের আছে যাদের বয়স হয়ে গিয়েছে 45-50 বছর, তারপর তাদেরকে মসজিদে দেখা যায় না বা নামাজের সময় মতো পাওয়া যায় না, তাদের মধ্যে
এখনো এখনো সময় আছে, হজ করে নি তারপরে ভালো হয়ে যাবে।
এটা থেকে তো অনেক মানুষ,
মানে একজন তো আমাকে এমন ভাবে বললেন আমি থ হয়ে গেলাম, হুজুর হজের জন্য এখন তো ইয়ে করা হয় কি রেজিস্ট্রি করানো হয়, রেজিস্ট্রি করানো হয়, ও করে নিয়েছি, আগে হজ করে নি তারপরে।
আর এমন বয়সও হজে যায় যখন হজের যে আহকাম রয়েছে সঠিকভাবে পালন হয় না,
কত বড়
হজ তো হচ্ছে আসলে দেখা যায়, যদি এর মানসিককে যদি আমরা দেখি, এর নিয়ম কানুন যদি দেখি, তাহলে যৌবনকালে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে হজ করা উচিত, বৃদ্ধকালে অনেক অসুবিধা হয় যা সঠিকভাবে আদায় করা
সম্ভব
হয় না, ওই যে সময়কে কাজে লাগায়নি, পরিশেষে দেখা যায় এমন সময় গিয়েছে ওই সময় দেওয়ার পরেও কাজে আসে না।
এমন এমন লোক আছে রিয়াজ ভাই যাদের 30-35 বছর বয়সেই হজ বা উমরা করার মতো কোয়ালিটি চলে আসছে বা সেরকম আর্থিক অবস্থা ভালো আছে, ওই সময়টার কালে এই কথাটাই তার মধ্যে কাজ করে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আর ওই বয়সে সে হজ করতে গেল না বা উমরা করতে গেল না, হেরেম শরীফের জিয়ারত মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত করলো না, সে কতটা দুর্ভাগা আমি বলি। সময়ও আছে আর টাকাও আছে আর শক্তিও আছে, এই মুহূর্তে সে গেল না, গেল কোন বয়সে, একেবারে লাস্ট মুহূর্তে, যায় যায় অবস্থা যখন, তখন দুইজনে তিনজনে ধরে নিয়ে যেতে হয় তাকে, তাওয়াফ করানোর জন্য তাকে নিয়ে যেতে হয়। তো সেই মুহূর্তে গিয়ে আর যদি যুবক বয়সে আপনি আমি যেতে পারি, তো সেখানে দুইটার মধ্যে কতটা পার্থক্য আমরা দেখি। দর্শকের কিছু কল নেই, এরপর ইনশাল্লাহ তাআলা সোহেব ভাই থেকে সালামও শুনবো আমরা ইনশাল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে মোহাম্মদ কাসিম হাসান আহাদ বলছি। অনুষ্ঠান থেকে একটি কালাম শুনতে চাই। কালামটি হলো, মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা, আসছো একাই বা সঙ্গে কেহ যাবে না।
মাশাআল্লাহ, আমি তো কণ্ঠই শুনতেছিলাম, কত সুন্দরভাবে আপনি সুর তুলেছেন এবং কালামটি আমাদেরকে শোনানোর চেষ্টা করেছেন, শোনাব ইনশাআল্লাহ তাআলা সোহেব ভাই থেকে। পরবর্তী কল দেন।
নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ সোহাগ, আমি একটা নাচ শুনতে চাই। টাকা নাই পয়সা নাই।
টাকা নাই পয়সা নাই তো ঠিক মতোই বলছেন আপনি, যাই হোক শোনাব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে কি জোর করে কল করানো হয়েছে কিনা, কষ্ট হচ্ছে আপনার কথা বলতে, এত ছোট মানুষ, আল্লাহ তালা বরকত দিক, তবে এটা শুক্রিয়া আদায় করি, এত ছোট মানুষের মুখেও নূর এলো, নূর এলো, এ কালাম, এ নাতে রসুল জবানের মধ্যে বসে গিয়েছে বা মুখস্থ করে নিয়েছে।
এরাই বড় হয়ে বলো, ছোটবেলা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলেছি,
নূর বলেছি।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহ মাদানী চ্যানেলের শিক্ষা এটা আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, ছোট বড় সবার মুখেই নূর এলো, নূর এলো, কালাম, আলহামদুলিল্লাহ। সোহেবের কাছে যাই, কালাম শ্রবণ করি কিছু নাতে রসুল, এরপরে ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনা করবো আমরা। জি সোহেব,
খুদর কাছে এ মর যা তো প্রশংসা করি মুস্তফা তোমার, প্রিয় নবী তোমার, মুস্তফা তোমার, ডুবন্ত তরি
বাবা যাবে না, আশ্চয় কো যাইব একা, সঙ্গে কে হো যাবে না।
এক ভাই আমাদেরকে এসএমএস করেছেন আজকের বিষয় নিয়ে, এখনো সময় আছে। প্রায় 2 বছর আগে আমার মা অসুস্থ হয়ে পড়ল, তো বাড়ি থেকে আমাকে ফোন দিল কি মা অসুস্থ, মাকে নিয়ে মেডিকেলে যেতে হবে। আমি ডাক্তারের সাথে কথা বললাম, বললাম মার এই প্রবলেমগুলো হচ্ছে, তো ডাক্তার বললো নিয়ে যাওয়ার জন্য তার কাছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তো আমি এতটা গুরুত্ব দেইনি, মনে মনে ভাবলাম এখনো সময় আছে, মাস শেষ হোক এরপরে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, যেহেতু এই মুহূর্তে টাকা পয়সা নেই, এই কারণে ভাবলাম মাস শেষ হোক মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। যখন আরও কিছুদিন গেল, আবারও বাড়ি থেকে কল আসলো, মা তো ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে, এখন কী করা যায়। তো তখন আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখলাম মা একটু অসুস্থতা বেশি, আমাদের এলাকার একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম চিকিৎসা করানোর জন্য, সেখান থেকে আবার বাড়িতে নিয়ে গেলাম। ভাবলাম আরও কিছুদিন দেখি, সময় তো আছে, এরপর না হয়তো বড় কোনো মেডিকেলে ভর্তি করাবো। তো এই যে শব্দটা এখনও সময় আছে, এই শব্দটা আমাকে অনেক কষ্ট দিয়েছে, যদি আমি জীবনে এই শব্দটা কখনো ব্যবহারই না করতাম হয়তো বা আমার জীবনে আমি অনেক কিছু করতে পারতাম। এটা শুধু আপনার জীবনে নয়, ইসলামী ভাইয়ের মা এরপরে ইন্তেকাল করলেন, ডাক্তারের কাছে নিয়ে আসার আগেই তার মা ইন্তেকাল করেছেন, শুধু আপনার একার জীবনে না কি এই শব্দটা কি এখনো সময় আছে, হাজারো মানুষের জীবনকে হয়তোবা নষ্ট করে দিয়েছে এই শব্দটা। তার কারণ পরীক্ষার একদিন আগেও যারা স্টুডেন্ট ছিলেন বা এখন পর্যন্ত আছেন, আমি আপনাদেরকে বলছি, পরীক্ষার একদিন আগেও যে সময়টা আপনার কিতাব নিয়ে বসে থাকার কথা ছিল, বই হাতে নিয়ে বসার কথা ছিল, ওই সময়টার ওই সময় গিয়েও আপনি আমি স্টুডেন্ট সময় ওই দিনে বলতাম কি এখনও সময় আছে, বাস যাওয়ার সময় 1 ঘন্টা দেখে নিব, যাওয়ার সময় 1 ঘন্টা বই দেখে নিব।
বিশেষ করে যেমন স্টুডেন্ট,
জি,
সেটা স্কুলের হোক অথবা মাদ্রাসার হোক, তার হাতে এখনো টাইম 1 মাস বাকি, 1 মাস পরে ফাইনাল পরীক্ষা, সে বললো যে এখনো সময় আছে, আল্লাহ না করুক সে যদি কয়েকদিন পর অসুস্থ হয়ে যায়,
পড়তে সুযোগ না পায়,
পড়তে সুযোগ না পায়, তখন তা তো আফসোস আর কোনো কি থাকবে না, যে আমি তো এখন আমি চাইলেও পড়তে পারতেছি না, আমার তো আগে আমার হাতে কি ছিল, সময় ছিল। একটা মেডিকেলের যে বিষয়টা আপনি নিয়ে আসলেন, এখানে একটা বিষয় যেটা আমির আহলুস সুন্নাত দামাত বারাকাত মালিয়া মাদিনী মুজাকারার মধ্যে ফাই বলে থাকেন, যে অনেক সময় অসুখ ছোট্ট হয়ে কি হয় আসে, কিন্তু এটাকে অলসতার দিকে এখনো সময় আছে আমি ডাক্তারের কাছে যাব, এই যে বিষয়গুলোকে নিয়ে দেখা যাচ্ছে যে ওই ছোট্ট তার যে রোগ এটা আস্তে 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 কি বড় আকারে ধারণ করে। তাই শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাত মালিয়া যে প্রতি আপনার 6 মাস অন্তর অন্তর না 4 মাস যেই আপনার যে টেস্টগুলো আমাদের শারীরিক প্রয়োজন, এই টেস্টগুলোর ক্ষেত্রে যাতে আমরা কি না করি, অলসতা না করি,
ব্যাপারে আপনার ফজিলত যে কিতাব ফাজানে সুন্নাত অধ্যায়ে,
জি,
এই বিষয়ে ডিটেইলস দিয়েছেন আমির আহলে সুন্নাত কোন কোন টেস্ট
করাতে হবে। তো এক্ষেত্রেও আমরা খেয়াল রাখি যাতে করে যে আমরা যে কোনো অসুস্থতাকে সেটাকে ছোট মনে করে আমরা তাতে টাইম পাস না করি। দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে যে আপনি যে ঘটনা বললেন যে সে দেখাবে, অত ছোট ডাক্তারের কাছে নিয়ে গেলেন, পরে সে মেডিকেলে নিয়ে যাবে, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ফ্যামিলিতে অনেকেই কিন্তু সে যে হঠাৎ করে যখন যেদিন একবার বিছানার মধ্যে পড়ে যায় তখন ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার নিজেই বলে যে আপনি তো কি করছেন, দেরি করে
ফেলেছেন, এমন কথাগুলো বলে দেয়।
এই যে বাক্য রয়েছে না এখনো সময় আছে, বেশিরভাগ দেখা যায় অলসতার শিকার হয়ে যায়, কিন্তু আমরা বুজুর্গানের দিনে জীবনই যদি স্টাডি করি তারা এখনো সময় আছে কে ভালো কাজে কিন্তু
ব্যবহার করেছেন।
যেমন এক বুজুর্গ রহমতুল্লাহ তালালের ব্যাপারে কিতাবে পড়েছি, ওনার নফস প্রবৃত্তি যখন ইবাদতে অলসতা উনি শিকার হতেন, তখন নিজের ঘরের বারান্দায় আঙিনাতে বারান্দায় তিনি কবর খনন করে রেখেছিলেন। তো
অলসতার শিকার হলে তিনি ওই কবরে নেমে যেতেন। আচ্ছা, নেমে গিয়ে নিজের নফসকে ভয় দেখাতেন, দেখো তুমি ভালো আমল করনি, এই যে কবরে মুনকার নাকির এখন চলে আসবে, এরপরে অতি শীঘ্রই তোমার কবরে আজাব হবে। ওনার শরীর পুরোপুরি যখন প্রকম্পিত হতো তখন তিনি ওই কবর থেকে বের হয়ে ইবাদতে নিজেকে বলতেন, এখনও সময় আছে তুমি ইবাদত করে নাও, ইবাদতে নিয়োজিত হয়ে যেতেন। তো আল্লাহওয়ালাদের এই যে শব্দ, আচ্ছা এক বুজুর রহমতুল্লাহ তালালে নিজের নফসকে বললেন যে তুমি জাহান্নামের বিভিন্ন আজাবের ভয় দেখালেন, যে এটা আজাব হবে, এটা আজাব হবে, তোমাকে গরম পানি পান করতে দেয়া হবে যার কারণে তোমার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যাবে। এভাবে তিনি নিজেকে ভয় দেখালেন আপনার জাহান্নামের আজাবসমূহকে ধ্যান করে। এরপরে তিনি ধ্যান করার পর জান্নাতের দিকে ধ্যান করলেন, যে ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন, সেখানে আরাম থাকবে, হুর ও গিলমান থাকবে। এই দুইটি জিনিস, জাহান্নামের ভয় এবং জান্নাতের নেয়ামতের স্মরণ করিয়ে দেওয়ার পর তিনি নিজের নফসকে বললেন যে এখন তুমি কোনটা বেছে নিবে, জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ?
আল্লাহ আল্লাহ,
তোমাকে জান্নাতের পথই বেছে নেওয়া উচিত, আর এটার জন্য দুনিয়ার চাচিক্য আরাম আয়েশার কোনো প্রয়োজন নেই। শুধু ইবাদতের ক্ষেত্রে যে বস্তুর প্রয়োজন পড়ে সেটার মধ্যে তুমি সীমাবদ্ধ থাকো, সেটার মধ্যে তুমি সবর করো, এবং এরপরে নিজেকে ইবাদতে লাগিয়ে নিলেন। তো আল্লাহওয়ালারা এখনো সময় আছে, এই সময়কে কেন্দ্র করে তারা নিজেকে ইবাদতে নিয়োজিত করতে, বিদায় দেখা গিয়েছে তারা এমন এমন ইবাদত করেছে যে যখন তাদের এই জীবনী আলোচনা করা হয় তখন মানুষ অবাক হয়ে যায়, এমন কি এমনও লোক ছিল। এক বুজুর রহমতুল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থায় নফল ইবাদতের মাত্রাকে বাড়িয়ে দিলেন, কেউ বলো হুজুর নিজের বার্ধক্যের উপর তো দয়া করুন, যে এত ইবাদতের মধ্যে নিজেকে লাগিয়ে দিচ্ছেন। তখন তিনি বললেন আমার মওলার সাথে সাক্ষাতের সময় ঘনিয়ে এসেছে।
আহা আল্লাহ,
এই যে ওনাদের একটা যে চিন্তাধারা ছিল যে আমার জীবনের মুহূর্ত শেষের দিকে,
শেষের দিকে।
আজকে যদি বর্তমান যুগে আমরা মিহির আহলে সুন্নাতের সত্তাকে যদি নেই, যেভাবে বয়স ওনার চলে যাচ্ছে তেমনি ভাবে নিজেকে কিন্তু কি বেশিরভাগ দিনের কাজের মধ্যে লাগাচ্ছেন, ঘন্টার পর ঘন্টার মাদানী মুজাকরা, কিতাব লেখনি, পার্সোনাল ইবাদত, রিয়াজাত, এবং সময়কে মেনটেন করে প্রতিটি কাজকে সময়ে সম্পাদন করা, আসলে এটা মানে আল্লাহওয়ালাদের একটি অংশ রয়েছে। আমরা যদি পেয়ে যাই না, ইনশাআল্লাহ আমরা আমাদের দুনিয়া আখরাত উভয়টি আলোকময় হবে। তো এই জন্য এখনো সময় আছে, এটাকে ভালো দিকে আমরা নিয়ে যাই, অলসতার শিকার না হয়, অন্যথায় এখনো সময় আছে আমাদের ভালো হয়ে,
ভালো হওয়ার সময় এখনো আমাদের আছে।
ওনার জীবনী নিয়ে নিগরানের সূরা আমাদের এই চ্যানেলে কিছুক্ষণ আলোচনা করলেন। তো ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে কেউ বলল যে ওনাকে সবসময় তিনটি অবস্থায় পেতেন মানুষ, হয়তো তিনি কেউ নামাজে পেতেন, হয়তো কোরআন তেলাওয়াতে পেতেন, না রোজা অবস্থায় পেতেন।
সুবহানাল্লাহ,
মানে এটা ছিল ওনার পুরো ওনার জিন্দেগির পুরো রুটিনের মধ্যে ছিল। দেখেন আল্লাহওয়ালাদের
হাজার নামাজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আছে, প্রতিদিন দুই খতম করতেন।
আল্লাহ আল্লাহ,
তারপরে সফরের মধ্যে তেলাওয়াতকে জারি রাখতে। আচ্ছা, অনেকে বলে ভাই আমি কাজকর্ম করি, ইবাদতের সময় কোথায়? হাজাগারি নামাজ রহমতুল্লাহ তাআলা বাগানের দেখাশোনা করতেন 15 বছর বয়স, কিন্তু ওনার জীবনীতে আছে কোনোদিন ইবাদতে অলসতার শিকার হন। তো অনেক মানুষ রয়েছে যারা কর্মজীবনে ব্যস্ত থাকার পরেও ইবাদতের সুযোগ বের করে নেয়, এমন কোনো আপনার প্রতিষ্ঠান নেই বা এমন কোনো কর্ম নেই যে কর্মে নিয়োজিত লোক ইবাদত করে না, করে
করে।
অনেক বড় অফিসার আছে, তার অনেক ব্যস্ত, অনেক বড় প্রতিষ্ঠানের মালিক, কিন্তু দেখবেন আলহামদুলিল্লাহ আমি এমনও লোকের সাথে সাক্ষাৎ করেছি যে মনে করেন অনেক টাকার মালিক, বড় বিশাল ব্যবসা, কিন্তু আমি শুনে অবাক, এর রুটিন শুরু হয় তাহাজ্জুদ থেকে।
আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ।
যখন কথাবার্তা হলো উনি বললো যে তাহাজ্জুদ থেকে আমি তাহাজ্জুদের নামাজ ঘরে আদায় করে, এরপরে ফজরের নামাজ পড়ে, নাস্তা করে, তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে আসে। অনেক ব্যক্তিরা রয়েছে যারা কর্মজীবনে আলহামদুলিল্লাহ নিজেকে ইবাদতে নিয়োজিত রেখেছে, অনেক স্টুডেন্ট আছে যারা ছাত্র বয়সে নিজেকে ইবাদতের মধ্যে নিয়োজিত রেখেছে। তো প্রত্যেক শ্রেণীর লোক নিজেকে ইবাদতে রেখেছে, তবে হ্যাঁ অধিকাংশ লোক এখন অলসতার শিকার হচ্ছে, ইবাদতে নিজেকে নিয়োজিত করে না, নিজেকে ব্যস্ত মনে করে, অথচ অলসতার শিকার
হয়ে যায়। আজকে এই মাস যেহেতু সবে মেরাজের মাস, আমরা কালামও শুনবো সোহেব ভাই থেকে, সবে মেরাজ উপলক্ষে ইনশাআল্লাহ তাআলা সবে মেরাজের মাসে আমরা নিয়ত করেনি, এই মাসের পরেই কিন্তু সবে বরাতের মাস, এরপরে রমজান চলে আসছে, আমরা এখনো সময় আছে, এই এই কথাটা ভালো কাজে আমরা লাগাই, এখনো সময় আছে আমি নামাজে দাঁড়িয়ে যাই, এখনো সময় আছে আমি তেলোয়াতে বসে যাই, এখনো সময় আছে আমি ভালো কাজ করি, নেকির দাওয়াত দেই, আর এই সবে মেরাজ থেকে শুরু করে সবে বরাত, এরপরে রমজান, এই মাসগুলোকে বলা হয় রোজা রাখার মাস, অর্থাৎ সবে বরা সবে মেরাজ থেকে শুরু করে এই মাস থেকে রোজা রাখা শুরু, সবে বরাতের সাথে মিলিয়ে নেওয়া, সবে বরাতে রোজা রেখে রমজানের সাথে মিলিয়ে নেওয়া, আমলের মাস যেহেতু, আর এই আমলের মাসেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, যাতে করে আমার সময় ভালো কাজে
বলা হয়েছে ইবাদতের বীজ রোপণের মাস,
বীজ রোপণের
যত ইবাদত এবং তওবার মাসও বলা হয়,
তওবার মাসও বলা হয়,
বেশি থেকে বেশি যেন তওবা ইস্তিগফার করি, এবং এই মাসে যারা রোজা রাখে,
জি জি,
রজব মাসে যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করেন,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো এই জন্য রজব মাস ইবাদতের মাস,
এখনো কয়েকদিন সময় আমাদের মাঝে আছে,
হ্যাঁ হ্যাঁ,
চাইলে আমরা রাখতে পারি রোজা,
জি রোজাও রাখতে পারি, আর যেহেতু সবে মেরাজ সেই মহান রাত সামনে আমাদের আসতেছে, মাদানী চ্যানেলের মাধ্যমেও আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠান দেখানো হচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ সবে মেরাজ উপলক্ষে, তো আমরা সবে মেরাজ উপলক্ষে একটি কালাম শ্রবণ করি, এরপরে অনুষ্ঠানের শেষের দিকে যাবে ইনশাআল্লাহ তাআলা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জোরে প্রিয় নাম মুস্তাফা, জোরে প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, রুহুল আমিন গেলেন রয়ে রয়ে, নবী গেলেন আরশ পানে, রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, আরশে আজম দিলেন সাড়া, আরশে আজম দিলেন সাড়া, সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা মুহাম্মাদিন, যখন ফেরে কবরে নবীর চেহারা দেখাবে, যখন ফেরে চেহারা দেখাবে, পড়ি যেন সে তাই খোদা, পড়ি যেন সে তাই খোদা, দিন জর প্রিয় নাম মুস্তাফা সল্লি আলা মুহাম্মদিন।
ইমরান ভাই, শেষ মুহূর্তে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে আজকের বিষয় নিয়ে।
কিতাবের মধ্যে আসছে, বনি ইসরায়েলের
জি
এক ব্যক্তি ছিল, সে তার জন্ম থেকে 30 বছর পর্যন্ত কন্টিনিউ আল্লাহ তাবারক তাআলার হুকুমের মধ্যে, ইবাদতের মধ্যে, নেক আমলের মধ্যে সময় অতিবাহিত করেন। হঠাৎ করে তার মধ্যে ওই শব্দ চলে আসলো,
এখনো সময়
বাকি আছে, আল্লাহ তাআলার ফানা, সে গুনাহের কাজের মধ্যে লেগে গেল। তার বয়স যখন 60 পূর্ণ হলো, তো একদিন হঠাৎ করে সে তার চেহারাকে আয়নার মধ্যে দেখল।
আচ্ছা,
আয়নার মধ্যে যখন সে দেখতে পেল তার চেহারা বটে গেল, তার দাড়িগুলো সাদা হয়ে গেল, সে খুব আফসোস করতে লাগলো তার সময়কে নিয়ে। আমি কি করলাম, যে আমার চিন্তা, আমার চেতনা, আমার সময় আমি তো
কাজে লাগাতে পারলাম
না। এটা কিন্তু প্রায় জাকির ভাই কিন্তু অনেক আফসোস করে
জি,
আপনার বয়স হওয়ার পরে তার এই যে আফসোস যখন সে করতে লাগলো, আমার তার চোখ থেকে অজর নয়নে পানি পড়তে লাগলো, তার ওই 30টা বছরকে সে বারবার স্মরণ করতে লাগলো, আমি কি করলাম। দেখ, এই মুহূর্তে আল্লাহ তাআলার যে দয়া, বান্দাকে যে সুযোগ দেওয়া,
আহা,
সাথে সাথে অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো যে বান্দা, তুমি 30 বছর ইবাদতে ছিলে, আমি আল্লাহকে স্মরণ করেছি, আমি তোমাকে স্মরণ করেছি, আবার 30টা বছর তুমি আমাকে ভুলে গিয়েছো, কিন্তু আমি তোমাকে সুযোগ দিয়েছি।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
আচ্ছা, এরপরে এই আওয়াজটা আসলো যে এখনো যদি তুমি ইবাদত করে শুরু করো, আমাকে স্মরণ করো, তো আমি আল্লাহ তোমার হয়ে যাব।
সুবহানাল্লাহ।
এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে দয়া, এই যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে আমাদেরকে সময় দিয়েছেন। এই সময়টাকে আমরা ভালো কাজে কি
আমরা
ব্যয় করি, যাদের বয়স এখন 40 বছর, তো সে চাইলে তো 30 বছরও চলে যেতে পারতো দুনিয়া থেকে, আপনার 20 বছরও দুনিয়া থেকে চলে যেতে পারতো, যার বয়স বর্তমানে 50 বছর, তো এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে টাইম দিয়েছে।
আবার কিন্তু ইমরান ভাই, অনেকেই আপনি শুনবেন হয়তোবা, তারা কিন্তু এটার উদাহরণ দেয় যে আমার বয়সের অনেক বন্ধু বান্ধব দুনিয়া থেকে চলে গিয়েছে আমার বয়সের, তো এখন যে আমি এটা বেঁচে আছি, এটা আমি বোনাস পেয়েছি আল্লাহ তাআলার দরবার থেকে, পক্ষ থেকে। এটা বলে
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরবারে প্রশ্ন করা হলো, এই হাদিসে পাক আপনার তিরমিজি শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে, ইলিয়াতুল আউলিয়াতেও রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে জিজ্ঞাসা করা হলো সৌভাগ্যবান কারা, সৌভাগ্যবান কারা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সৌভাগ্যবান তারা যারা দীর্ঘায়ু লাভ করেছে, দীর্ঘায়ু
লাভ
করেছে এবং তা নেক আমলের মাধ্যমে অতিবাহিত করেছে।
সুবহানাল্লাহ।
দীর্ঘায়ু লাভ করেছে, সেটা নেক আমলে অতিবাহিত করেছে, তারা সৌভাগ্যবান। আবার জিজ্ঞাসা করা হলো, পুনরায় জিজ্ঞাসা করা হলো দুর্ভাগা কারা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা দীর্ঘায়ু লাভ করেছে এবং সেটাকে বদ আমলে অতিবাহিত করেছে, আমলহীনতার মাধ্যমে অতিবাহিত করেছে, তারা হচ্ছে দুর্ভাগা। প্রশ্ন এবং উত্তর দেখুন, যে সৌভাগ্যবান কারা, দীর্ঘায়ু যারা লাভ করেছে, দুর্ভাগা কারা যারা দীর্ঘায়ু লাভ করেছে, কিন্তু দুজনই দীর্ঘায়ু লাভ করেছে, কিন্তু যারা ভালো কাজে নিজেকে নিয়োজিত করেছে, ওই হায়াতকে ভালো কাজে লাগিয়েছে, তারা সৌভাগ্যবান, খারাপ কাজে ব্যবহার করেছে তারা দুর্ভাগা। যেমন তাফসিরের মধ্যে লেখা রয়েছে শয়তান দীর্ঘায়ু পেয়েছে কিন্তু তার দীর্ঘায়ু কোনো কাজে আসেনি, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। নূহ আলা নবিগিনা আলাইহি সালাতু সালাম 950 বছর পৃথিবীতে ছিলেন, দীর্ঘায়ু পেয়েছেন, আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত করেছেন, সে দীর্ঘায়ু তার কাজে এসেছে এবং এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত রয়েছে। তাই দীর্ঘায়ু পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত অনেক বড় নিয়ামত, কিন্তু নিয়ামতের উপর নিয়ামত হচ্ছে ওই দীর্ঘায়ুকে, ওই হায়াতকে ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখা। এখনো সময় আছে আমরা যেন নিজের জীবনকে আল্লাহর ইবাদতে
নিয়ে যাবে
ওই ব্যক্তি, ওই বৃদ্ধ আর ওই যুবকের মতো, যে বৃদ্ধ লাঠি হাতে নিয়ে কোমর বাঁকা করে হাঁটতেছিলেন আর এক যুবক এসে মজার ছলে তাকে জিজ্ঞাসা করলেন, দাদা কি খুঁজতেছেন রাস্তায়? কেননা মানুষ যখন কোমর ঝুঁকে যায় বয়সের কারণে, বৃদ্ধ হয়, তখন ওই মাথা বা চোখের দৃষ্টি তার জমিনে থাকে, সে বাঁকা হয়ে কোমর ঝুঁকিয়ে চলে। তো যুবক যখন মজা করে তাকে জিজ্ঞাসা করলেন, কি খুঁজেন আপনি? বৃদ্ধ উত্তর দিল, আমার যৌবন খুঁজি আমি। তো একবার যদি হারিয়ে যায় সেটা তো আর পাওয়া যায় না, আর ওই বৃদ্ধ জানে কি এটা পাওয়া যায় না। এটা ছিল ওই যুবকের জন্য এক নসিহত, যে তোমারও এখন বয়স আছে, এখনও সময় আছে তোমার, যে ইবাদত করে নাও। যখন আমার মতো কোমর ঝুঁকে যাবে, তোমার বয়স হয়ে যাবে, তখন হয়তোবা তুমি চাইলেও ইবাদতগুলো করতে পারবে না। এখনও সময় আছে আমাদের ইবাদত করার, রিয়াজত করার। এক বয়সে যখন মানুষ চলে আসে, দর্শক শ্রোতা, আপনার ঘরেও বৃদ্ধ বাবা আছে বা দাদা আছে, তাদের সাথে জিজ্ঞাসা করেন, যখন সে বয়সে উপনীত হয়ে যায় তখন চাইলেও তাহাজ্জুদের সময় উঠতে পারে না, কেননা তার শারীরিক অবস্থা ভালো থাকে না, সঙ্গ দেয় না, উঠতে পারে না, দুর্বল হয়ে যায়। আবার এখন যে আমার যুবক বয়সে তাড়াতাড়ি করে জামাতে অংশগ্রহণ করার জন্য যতটুকু স্পিড আমরা যেতে পারি, বৃদ্ধ লোক কিন্তু এত স্পিডে যেতে পারে না, তাড়াতাড়ি যেতে পারে না, তাদেরকে আস্তে স্লো গতিতে চলতে হয়। তো এখনও সময় আছে, বয়স আছে, আমরা যেন ইবাদতের মধ্যে লেগে যাই, আল্লাহ তালার সন্তুষ্টিমূলক কাজের মধ্যে আমরা লেগে যাই। আল্লাহ তাবারকতাল সে তৌফিক আমাদেরকে দান করুক ইনশাআল্লাহ তালা। তাই আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন নতুন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
হাবিব
السلام والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ
রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।